নমস্কার। অনুষ্ঠানের প্রারম্ভে সকল শ্রোতাবন্ধু গ্রহণ করুন আমার আন্তরিক প্রীতিয় শুভেচ্ছা। আশা করি নিশ্চয়ই ভালো আছেন। তাহলে শ্রবণ করুন জীবনবাণী। প্রভু যীশু খ্রিস্ট আমার আপনার মুক্তির জন্য নিজ প্রাণ ক্রুশের উপরে বলি দিলেন। আমরা আবার তার মাধ্যমে খ্রিস্টের কাছে আসতে পারি। তিনি ক্রুশের উপর দেখিয়ে দিলেন তিনি ক্ষমাশীল ঈশ্বর। যদি আমরা বিশ্বাসে তাকে গ্রহণ করি এবং আমাদের পাপের ক্ষমা চাই, তিনি ক্ষমা প্রদান করবেন এবং তার সন্তান করে নেবেন। প্রিয় শ্রোতা বন্ধু, আপনি কি তার আহ্বানে সাড়া দেবেন? শুনুন তাহলে আজকের জীবনবাণীর অনুষ্ঠান।
প্রিয় শ্রোতা বন্ধু, প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে আপনাকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা এবং আজকের জীবনবাণীর অনুষ্ঠানে সাদর অভ্যর্থনা। জীবনবাণীর ধারাবাহিক আলোচনায় আমি আপনাদের কাছে একটি বাইবেলের পুরাতন নিয়ম এবং তারপরে নতুন নিয়ম, এইভাবে ধারাবাহিক আলোচনায় বর্তমানে আমরা বাইবেলের নতুন নিয়মে ইফিসীয়দের প্রতি প্রেরিত পৌলের পত্র থেকে আলোচনা করছি। গত অনুষ্ঠানে আমি আপনাদের কাছে বিশেষ করে দুইয়ের অধ্যায় আলোচনা শেষ করেছি এবং সেখানে আমরা দেখতে পেয়েছি যে আমরা আর প্রবাসী নয় কিন্তু পবিত্রগণের সহপ্রজা এবং ঈশ্বরের ঘরের লোক, এবং আমরা গেঁথে উঠেছি সেই ভিত্তিমূলের উপরে যে ভিত্তির প্রধান কোনস্থ প্রস্তর হলেন প্রভু যীশু খ্রিস্ট, এবং তাতেই আমাদের প্রত্যেক গাঁথনি সুন্দরভাবে সেই মন্দির বেড়ে চলেছে তার বাক্যে এবং আত্মায়। আজকের আমরা তিনের অধ্যায় দেখব মণ্ডলী একটা রহস্য। ইফিসীয় তার তিনের অধ্যায় এক থেকে পাঁচ পদে সাধু পৌল বলছেন যে মণ্ডলী একটা রহস্য এবং এই রহস্য উদ্ঘাটিত হয়েছে। এর আগের অধ্যায়ে আমরা দেখেছি যে মণ্ডলী দেহ এবং সেই দেহ ঈশ্বরের মন্দির। এখন দেখছি মণ্ডলী একটা রহস্য। আসুন আমরা আলোচনায় যাওয়ার পূর্বে ঈশ্বরের হাতে সমর্পিত হয়ে প্রার্থনায় যাই। প্রেমময় পিতা ঈশ্বর, তোমার পবিত্র নামে ধন্যবাদ করি, তোমার গৌরব ও প্রশংসা করি যে তুমি আরেকটি বার আমাদেরকে সুযোগ দিয়েছ তোমার চরণতলে এসে তোমার বাক্য থেকে পাঠ এবং ধ্যান করতে, যেন তোমার ইচ্ছা ও পরিকল্পনার মধ্যে আমরা থাকতে পারি এবং তোমার সত্যপথে যেন আমরা চলতে পারি। আমরা দুর্বল মনুষ্য, আমরা বারবার ভুল করে ফেলি, তোমার থেকে দূরে চলে যাই, তোমাকে অস্বীকার করি। তুমি আমাদের সমস্ত অযোগ্যতা অপরাধ সকল তুমি ক্ষমা করো, আমাদেরকে প্রভু জীবনে স্থির থাকতে সাহায্য করো, তোমার দিকে দৃষ্টি রেখে এগোতে সাহায্য করো, তোমাকে সম্মান অধিকার দিতে তুমি আমাদেরকে দয়া করো, আমাদের দুর্বলতা সকল তুমি দূর করে দাও, তোমার আত্মায় আমাদিগকে পরিপূর্ণ করো, তোমার বাক্যের সত্য জানতে এবং তোমার বাক্যের বাধ্য হয়ে চলতে আমাদেরকে শিক্ষা দাও। আজকের তুমি বিশেষ করে তোমার পবিত্র আত্মার অধীনে আমাদেরকে রাখো। আমাদের প্রত্যেক শ্রোতাবন্ধু, তাদের পরিবার, তাদের কার্যক্ষেত্র, তাদের ব্যবসা বাণিজ্য, তাদের জমি জমা, তাদের পশু পাখি যা কিছু আছে, তাতে তোমার বিশেষ আশীর্বাদ দান করো, যেন জগতে মন্দ উপায় নয় কিন্তু সৎ উপায় তোমার উপরে নির্ভর করে যেন জীবনে তারা বৃদ্ধি লাভ করতে পারে এবং তোমাকে ধন্যবাদ দিতে পারে। তারা যেন অনেকের জীবনে আশীর্বাদের কারণ হতে পারেন। তুমি প্রত্যেককে আশীর্বাদ করো। ধন্যবাদের সঙ্গে প্রার্থনা তোমার যিশু নামে চাইলাম, তুমি দয়া করে শ্রবণ ও গ্রাহ্য করো। আমেন। প্রিয় শ্রোতা বন্ধু, আপনি জীবনবাণীর অনুষ্ঠান শুনছেন, আর এই অনুষ্ঠানে আমি আপনাদের কাছে বাইবেলের নতুন নিয়মে ইফিসীয় তার তিনের অধ্যায় থেকে আলোচনা করতে চলেছি। আমরা এই অধ্যায়ের আলোচ্য বিষয় তিনটি পর্যায়ে আলোচনা করব। প্রথম হল মণ্ডলী রহস্য, দ্বিতীয় হল রহস্যের সংজ্ঞা, তৃতীয় হল ক্ষমতা ও জ্ঞানের জন্য প্রার্থনা। প্রথমে আমরা দেখব যে রহস্য বলতে আমাদের ধারণা কি। রহস্য হচ্ছে কোনো কথা, কোনো কাহিনী, কোনো বস্তু, কোনো ঘটনা যা আমরা শুনেছি বা দেখেছি অথচ বিষয়টা আমাদের কাছে পরিষ্কার হয়নি, বিষয়টার মূল উৎপত্তি জানতে পারিনি, কিন্তু যে কোনো প্রকারে উদ্ঘাটিত হল বা প্রকাশ হয়ে গেল। কোনো কোনো ক্ষেত্রে বিষয়টা গুপ্তই থেকে যায়, কিন্তু এই ক্ষেত্রে ঈশ্বর চাইলেন যে বিষয়টা আমাদের কাছে যেন প্রকাশ পায়। বাইবেলের পুরাতন নিয়মে মণ্ডলীর উল্লেখ আমরা দেখি না, কিন্তু সুতরাং কোনো রহস্য উদ্ঘাটনের প্রশ্নই ওঠে না। বাইবেলের নতুন নিয়মে মণ্ডলীর উল্লেখ আছে এবং রহস্য প্রকাশের প্রয়োজনও হয়েছে। যেহেতু মণ্ডলী রহস্য বাইবেলের সম্বন্ধীয়, আমরা এটাকে ঐশ্বরিক গোপনীয়তা বলব। ঐশ্বরিক গোপনীয়তা এমন একটা বিষয় যা এক বিশেষ সময় বিশেষ মুহূর্তে ঈশ্বর প্রকাশ করেছেন। বাইবেলের নতুন নিয়মে প্রেরিতদের কার্যবিবরণী পাঠ করার সময় আমরা মণ্ডলীর জন্মদিনটা পেয়েছি, আপনাদের নিশ্চয়ই মনে আছে। যদি না মনে থাকে ভুলে যান বা জানেন না বলে দিই, তা হল পঞ্চসপ্তমীর দিন। জন্মস্থান পেয়েছি কোথায়? না জেরুসালেমে উপরের কুঠুরিতে। জন্ম লগ্ন জেনেছি যখন প্রেরিত ও বিশ্বাসী বর্গ অপেক্ষারত ও ধ্যানমগ্ন অবস্থায় ছিলেন। জন্মক্ষণের আশ্চর্য ঘটনার বিষয়ে জেনেছি যে 14টি ভাষায় তারা সেই সময় ঈশ্বরের প্রশংসা করেছিল। তবু কিছুটা রয়ে গেছে মণ্ডলীর জন্মক্ষণে, যাদের দেখলাম তারা তো সবাই ইহুদি, কিন্তু এখন সাধু পৌল যা বলছেন তাতে দেখছি নতুন মানুষ। আমরা সেই রহস্যের বর্ণনা শুনব। তিনের অধ্যায় ইফিসীয়দের প্রতি প্রেরিত পৌলের পত্র তিনের অধ্যায় প্রথম দুটি পদ পাঠ করি, যা আমরা পাব বাইবেলের নতুন নিয়মে শেষ দিকে 387 পৃষ্ঠায়। এই জন্য আমি পৌল তোমাদের অর্থাৎ পরজাতীয়দের নিমিত্ত খ্রিস্ট যীশুর বন্দী, ঈশ্বরের যে অনুগ্রহ বিধান তোমাদের উদ্দেশ্যে আমাকে দত্ত হইয়াছে তাহার কথা তোমরা তো শুনিয়াছ। সাধু পৌল বলেছেন পরজাতীয়দের জন্য খ্রিস্ট যীশুর বন্দী। জাগতিক দিক থেকে দেখতে গেলে সাধু পৌল সম্রাট নিরোর বন্দী, আর মনে হয় রোমীয় ব্যবস্থা অনুযায়ী সাধু পৌলকে সদা সর্বদা শৃঙ্খলে আবদ্ধ করে রাখা হতো। আর তিনি বলছেন আমি খ্রিস্ট যীশুর বন্দী। মণ্ডলীর রহস্য প্রকাশ করতে গিয়ে তিনি একটু অন্য বিষয়ে চলে গেলেন। তিনি কেন বন্দী হলেন সেই বিষয়ে বলতে শুরু করলেন। তিনি কাদের জন্য বন্দী? তিনি কেন হলেন বন্দী? তিনি পরজাতীয়দের জন্য বন্দী, এই কথা তিনি বললেন। অর্থাৎ পরজাতীয়দের মাঝে ঈশ্বরের সেই শুভ সমাচার নিয়ে যাওয়ার জন্যই তিনি বন্দী হয়েছিলেন, আর কোনো কারণে নয়। তিনি কোনো অন্যায় করেননি, তিনি কোন মন্দ কাজে লিপ্ত থাকেননি, কিন্তু ঈশ্বরের সেই শুভ সংবাদ মানুষের কাছে তিনি বিলিয়েছিলেন, আর তারা ছিলেন পরজাতীয়, তারা ইহুদি ছিলেন না। পূর্ববর্তী অধ্যায় সাধু পৌলের মুখ দিয়ে আমরা শুনেছি তিনি বলেছেন যে পূর্বে দূরবর্তী ছিলে যে তোমরা খ্রিস্টের রক্ত দ্বারা নিকটবর্তী হইয়াছ। ইফিসীয় তার তিনের অধ্যায় প্রথম 14 পদ পর্যন্ত সাধু পৌল নিজের বন্দিত্বের বিষয়, বন্দিত্বের কারণ ইত্যাদি বর্ণনা করেছেন। তাঁর বর্ণনার মধ্যে দিয়ে তিনি ঐশ্বরিক পরিকল্পনার বিষয় ব্যক্ত করেছেন। সাধু পৌল পবিত্র আত্মার পরিচালনায় অছিন্নতকদের মধ্যে, পরজাতির মধ্যে সুসমাচার নিয়ে গেলেন। পিতর কিন্তু ছিন্নতকদের মাঝে, অর্থাৎ ইসরায়েলে মাঝে সুসমাচার দিতে লাগলেন। তাদের উভয়ের বিষয়বস্তু একই, কেবল দুইজনে দুই প্রকার লোকের মধ্যে দুটি ভিন্ন পরিবেশে ভিন্ন অবস্থায় প্রচার করছিলেন। সাধু পৌল রাজবন্দী, পিতর মুক্ত। পিতর তাঁর লোকেদের কাছে বলছেন, আকাশের নিচে মনুষ্যদের মাঝে আর কোনো নাম দত্ত নাই যে নামে আমাদের পরিত্রাণ পেতে হবে। আবার সাধু পৌলের দিকে দেখি যে তিনি কারারক্ষককে বললেন, যে আমরা পাই প্রেরিত তার 16 অধ্যায় 31 পদে, তুমি ও তোমার পরিবার প্রভু যীশুতে বিশ্বাস করো, তাহাতে পরিত্রাণ পাইবে। পিতর এবং পৌলের একই সুসমাচার, যদিও দুটি ভিন্ন দলের কাছে তিনি প্রচার করছেন। সাধু পৌল যখন জেরুসালেমে ফরিসি ছিলেন, তখন তো তিনি পুরাতন নিয়মের ব্যবস্থায় বাঁধা ছিলেন। তখন তিনি কি জিহুদি কি পরজাতীয় কারোর কাছেই সুসমাচার প্রচার করেননি। এখন দেখছি সাধু পৌল পরজাতীয়দের মাঝে খ্রিস্টের সুসমাচার প্রচার করছেন। পরিত্রাণ বিষয় ঈশ্বর তাঁর পরিকল্পনা পরিবর্তন করেছেন এমন কিন্তু নয়, কারণ পুরাতন নিয়মে যে ব্যবস্থা ছিল তাতে পরিত্রাণের ব্যবস্থা ছিল না। পশুর রক্ত উৎসর্গ করে পরিত্রাণ নাই। ওই উৎসর্গ প্রভু যীশুর উৎসর্গের দিকে আঙুল দেখায়। পশু বলিদান ছিল সাময়িক, পশু বলিদান শুধুমাত্র পাপকে আচ্ছাদন করে, ঢেকে রাখে। আমাদের বাড়িতে যখন কোনো গণ্যমান্য ব্যক্তিরা আসেন, তখন আমাদের নোংরা বিছানার উপরে আমরা সুন্দর একটা চাদর পেতে দিই, তাই নয় কি? অনেকটা পশু বলিদান সেই রকম, কোনোভাবে চাপা দেওয়া, কিন্তু প্রকৃতরূপে আমাদের পাপকে ক্ষমা দান করতে পারে না। তা ছিল ছায়াস্বরূপ। প্রকৃতরূপে প্রভু যীশু খ্রিস্ট মানুষ হয়ে এই পৃথিবীতে জন্ম নিলেন এবং মানুষের পরিত্রাণের জন্য তিনি তার বহুমূল্য জীবন উৎসর্গ করে তিনি সেই কার্য সমাধা করলেন। তাই জন্য আমরা দেখি যে পুরাতন নিয়মে যে ব্যবস্থা ছিল তাতে পরিত্রাণ বা মুক্তির ব্যবস্থা ছিল না, এবং পশুর রক্ত তা সাধন করতে পারে না। যদিও বা ইব্রীয় পত্রে বলা হয়েছে রক্তসেচন ব্যতিরেখে পাপের মোচন নাই, এবং এই পত্রেতেই আবার বলা হয়েছে যে পশুর রক্ত আমাদের পাপের ক্ষমা দান করতে পারে না। খ্রিস্টই সেই উৎকৃষ্ট বলিদান যার মধ্যে তিনি একবার চিরকালের জন্য সকল মানুষের জন্য সেই উৎসর্গ তিনি করেছেন। এখন আসুন তিনের অধ্যায় ইফিসীয় তার তিনের অধ্যায় 3-4 পদ পাঠ করি। লেখা আছে এখানে, ফলত প্রত্যাদেশ দ্বারা সেই নিগূঢ়তত্ত্ব আমাকে জ্ঞাত করা হইয়াছে, যেমন আমি পূর্বে সংক্ষেপে লিখিয়াছি। তোমরা তাহা পাঠ করিলে খ্রিস্ট সম্বন্ধীয় নিগড়ত্বে আমার বুৎপত্তি বুঝিতে পারিবে। সমালোচকদের মতে মণ্ডলী রহস্য একমাত্র সাধু পৌলই জানতেন, কিন্তু পাঁচ পদে দেখি সাধু পৌল বলছেন, পবিত্র প্রেরিত ও ভাববাদীগণকেও ওই রহস্য জ্ঞাত করা গিয়েছিল। সাধু পৌলের কাছে ওই রহস্য প্রকাশিত হয়েছিল তখন যখন পৌল খ্রিস্টানদের উপরে অত্যাচার করেছিলেন। প্রভু যীশু দর্শনে সাধু পৌলকে জানিয়েছিলেন যে বিশ্বাসী খ্রিস্টানদের উপরে অত্যাচার করার অর্থ প্রভু যীশুর উপরে অত্যাচার করা। মণ্ডলী খ্রিস্টের দেহ। সাধু পৌল বুঝেছিলেন যে ঈশ্বর নূতন একটা কিছু করছেন। আমি আবার বলি, ওই রহস্য স্বর্গীয় গোপনীয়তা পুরাতন নিয়মে প্রকাশিত হয়নি বলেই মানুষের অজানা ছিল, এখন নূতন নিয়মে প্রকাশিত হয়েছে। আর আমরা দেখি প্রায় ১১টি রহস্য রয়েছে। আমাদের কাছে সুসমাচার দেওয়া হয়েছে যেন আমরা তা সকলকে জানাই। সুসমাচার ঘরে গচ্ছিত রাখার জন্য নয়, লুকিয়ে রাখার জন্য নয়, জমা করার জন্য নয়। আমরা অনেক সময় মজুতকরণ করার দিকে খুব লক্ষ্য দিই, যারা ব্যবসায়ী তারা জিনিসের দাম যখন বেড়ে যায় তখন বা সংকট আসে তখন ব্যবসায়ীরা মজুত করে রেখে দেন যেন আরও দাম বাড়লে সময় মতো তা বেশি পয়সায় বেচে দিতে পারেন। আমরা অনেকে মজুত করে রেখেছি সুসমাচার, আমরা তা লোকেদের কাছে জানাচ্ছি না। ইফিসীয় তার ২ অধ্যায় ১৪ এবং ১৫ পদে সাধু পৌল বলেছেন, বিশেষ করে কেননা তিনি আমাদের সন্ধি, তিনি উভয়কে এক করিয়াছেন এবং মধ্যবর্তী বিচ্ছেদের ভিত্তি ভাঙিয়া ফেলিয়াছেন, শত্রুতাকে বিধিবদ্ধ আজ্ঞাকলারূপ ব্যবস্থাকে নিজ মাংসে লুপ্ত করিয়াছেন, যেন উভয়কে আপনাতে একই নূতন মনুষ্যরূপে সৃষ্টি করেন, এইরূপে সন্ধি করেন। দেখুন, এইখানে প্রভু যীশু যে আমাদের জন্য সত্য জানিয়েছেন সাধু পৌল তা বলছেন, এবং রহস্যটা কি তিনি খুলে দিয়েছেন এবং বলছেন তিনি আমাদের সেই যোগ সাধন করেছেন, তিনি আমাদের মধ্যে দূরত্ব ঘুচিয়েছেন এবং যে সমস্ত বিচ্ছেদ ছিল তা দূর করে দিয়েছেন, এবং যে ব্যবস্থার নিয়ম তা তিনি মাংসে পূর্ণ করেছেন, যেন আমাকে এবং আপনাকে তিনি নতুন করে সৃষ্টি করতে পারেন, এবং এই নতুন সৃষ্টি এক নতুন সন্ধি। আসল রহস্যটাই হচ্ছে খ্রিস্ট যীশু মৃত্যু থেকে পুনরুত্থিত হয়েছেন এবং তিনি দেহের বা সেই নতুন দেহের, বিশ্বাসীর নতুন দেহের মস্তক, আর সেই দেহ ইহুদি ও পরজাতীয়দের মিশ্রণ ও জগতের অন্যান্য জাতীয় এর মধ্যে গণিত হয়। যে কেউ প্রভু যীশু খ্রিস্টকে গ্রহণ করে সেই তার মধ্যে যুক্ত হয়। অর্থাৎ এখানে কোনো ভেদাভেদ নেই, এখানে কোনো বিচ্ছেদ নেই, এখানে কোনো দলাদলি নেই, এখানে খ্রিস্টই সর্বেসর্বা, কারণ তিনি যে কার্য সাধন করেছেন তিনি স্বর্গে না থেকে আমাদেরকে ভালোবেসে স্বর্গ ছেড়ে এই ধরার মধ্যে এলেন, মানব রূপ নিলেন, তার মধ্যে অপবিত্রতা ছিল না, পবিত্রতায় তিনি জন্ম নিলেন কুমারীর গর্ভে, এবং আমাদের জন্য তাঁর সেই পবিত্র জীবনকে প্রায়শ্চিত্তরূপে উৎসর্গ করলেন, এবং সেখানেই শেষ নয়, তিনি যে প্রায়শ্চিত্ত সাধন করেছেন তার প্রমাণ আমরা দেখি মৃত্যুর পরে তিনি পুনরুত্থিত হয়েছেন। জগতে তিনিই একমাত্র যিনি মৃত্যুকে জয় করে উঠে প্রমাণিত করেছেন জীবনের পরে মৃত্যু এবং তারপরে যে আরেক জীবন আছে সেই জীবনের মালিক তিনি, অনন্ত জীবনের মালিক। এই পৃথিবীতে তিনি ৪০ দিন থাকলেন, তারপরে তিনি স্বর্গে আরোহণ করলেন। যাবার পূর্বে তিনি বললেন, আমি আবার তোমাদের জন্য আসব, তোমাদের জন্য স্থান প্রস্তুত করতে যাচ্ছি। আমি যখন যাই, তখন আমি যেখানে যাই তোমাদেরকেও সেখানে নিয়ে যাব। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই ও বোন, মনে রাখবেন এই বিষয়টি বাইবেলের পুরাতন নিয়মে প্রকাশিত হয়নি। শুধুমাত্র তিনি এই নতুন নিয়মে অর্থাৎ আমাদের কাছে তা প্রকাশ করেছেন। বাইবেলের নতুন নিয়মে রোমিও তার ১৬ অধ্যায় ২৫ পদে সাধু পৌল বলেছেন, যিনি তোমাদেরকে সুস্থির করতে সমর্থ, আমার সুসমাচার অনুসারে সেই নিগূঢ়ত্বের প্রকাশ অনুসারে যা অনাদিকাল অবধি অকথিত ছিল কিন্তু সম্প্রতি ব্যক্ত হইয়াছে। আবার কলসীয় তার ১ অধ্যায় ২৬ পদে সাধু পৌল লিখেছেন, তাহা সেই নিগূঢ়ত্ব যাহা যুগ যুগানুক্রমে ও পুরুষ পুরুষানুক্রমে গুপ্ত ছিল, কিন্তু এখন তাহার পবিত্রগণের কাছে প্রকাশিত হইল। রহস্য এই হল যে পূর্বে পুরাতন নিয়মে প্রকাশিত হয়নি। পুরাতন নিয়ম বলতে যারা জানেন না, বাইবেলের দুটি ভাগ, প্রভু যীশুর জন্মের পূর্বে যে সমস্ত ঘটনা সৃষ্টি থেকে লিপিবদ্ধ রয়েছে তাকে পুরাতন নিয়ম, এবং প্রভু যীশুর আগমন থেকে আগামী দিনে কি ঘটবে তা হল নূতন নিয়ম। আর সেখানে অর্থাৎ পুরাতন নিয়মে এই বিষয়ে প্রকাশিত হয়নি, এবং এটি ঈশ্বরের পরিকল্পনা। ঈশ্বর যতদিন ইচ্ছা না করেছেন সমস্ত বিষয়টি ঢাকা ছিল, অপ্রকাশিত ছিল। কিন্তু ঈশ্বর যেমন নিরূপিত সময় তার পুত্রকে এই জগতে প্রেরণ করলেন, ঠিক তেমনিভাবে মণ্ডলীর যে রহস্য তা তিনি প্রকাশ করলেন তার নিরূপিত সময়। ঈশ্বরের মহানামের ধন্যবাদ হোক যে আমি এবং আপনি সেই মণ্ডলীর অঙ্গ প্রত্যঙ্গ। অর্থাৎ যেমন দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ আছে, তাই আমরা যে কেউ প্রভু যীশুতে বিশ্বাস করি খ্রিস্টের সেই দেহের অঙ্গ প্রত্যঙ্গ হয়ে যাই, হাত পা কান নাক যাই বলি, কিন্তু আমাদের মাথা হলেন প্রভু যীশু খ্রিস্ট। তিনি সমস্ত কিছু নিয়ন্ত্রণ করছেন, তিনি সর্বে সর্বা, তাঁর উপরে আমাদের জীবন মন প্রাণ সমর্পণ করি। আসুন আমরা এর পরের দিন আমরা দেখব যে এই রহস্যের সংজ্ঞা, কিন্তু আসুন এই সময় আমরা ঈশ্বরকে সমর্পিত হয়ে প্রার্থনায় যাই। প্রভু, তোমার পবিত্র নামের ধন্যবাদ করি যে তুমি আমাদের কাছে তোমার বাক্যের গভীর রহস্য সকল প্রকাশ করে চলেছ, যেন আমরা তোমার সত্যের সন্ধান লাভ করি এবং সত্য অনুযায়ী জীবনযাপন করি। তুমি আমাদেরকে সাহায্য করো যেন আমরা তোমার বাক্যের নীরব শ্রোতা মাত্র না হই, কিন্তু কার্যকারী হতে পারি। আমাদের দুর্বলতা আছে এবং আমরা জানি তা, তাই তোমার কাছে ক্ষমা চাই এবং তোমার কাছে শক্তি চাই। তুমি আমাদের প্রত্যেককে সাহায্য করো যেন তোমার উপরে নির্ভর করে, তোমাতে বিশ্বাস অর্পণ করে, তোমার দিকে দৃষ্টি রেখে আমরা জীবন পথে চলতে পারি। আমাদের সঙ্গে সঙ্গে থাকো। সকল ধন্যবাদ, গৌরব, মহিমা শুধুমাত্র তোমাকে দান করে প্রার্থনা যীশুর নামে চাই, আমেন।
শ্রোতা বন্ধু, আজকের সময় এখানেই শেষ। আপনি যদি প্রভু যীশু খ্রিস্ট ও তাঁর জীবন সম্পর্কে জানতে চান, তাহলে শীঘ্রই আমাদের ঠিকানায় যোগাযোগ করুন। যোগাযোগের জন্য আমাদের ঠিকানা হল জীবনবাণী বিশ্ববাণী, পোস্টবক্স নম্বর 16925, কলকাতা 700034। আবার বলছি, জীবনবাণী বিশ্ববাণী, পোস্ট বক্স নম্বর 16925, কলকাতা 700034। তাহলে ঠিক এই সময় এই দিনে শোনার আমন্ত্রণ জানিয়ে জীবনবাণীর পক্ষ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। নমস্কার।